বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 18 মে, 4 জ্যৈষ্ঠ এবং ফার্সি 28 উর্দিবেহেশত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,750 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে লেবাননে নির্বাচনের ফলাফল সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বিশ্বব্যাপী কোভিড আক্রান্ত অর্থনীতির সাথে ইউক্রেন যুদ্ধ যোগ হওয়ায় বাংলাদেশের অর্থনীতির উপর যে বিরূপ প্রভাব সৃষ্টি করেছে সে সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের সেনা প্রধানের সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা শক্তিশালী করতে প্রেসিডেন্ট রহমানের আগ্রহ প্রকাশ, ইসরায়েলের অস্তিত্ব ধ্বংসের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে বলে হামাস নেতা খালেদ মাশালের মন্তব্য, বললেন ইসরায়েলের অস্তিত্বের শেষ পর্ব চলছে, বাংলাদেশে গমের পর্যাপ্ত মজুদ রয়েছে এ নিয়ে আশঙ্কার কারণ নেই, খাদ্যপণ্যের অস্থিরতায় জনগণকে আশ্বস্ত করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এবং ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন তৃণমূল সরকার হল মা মাটি ৪০ চোরের সরকার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে ইরানের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট রহমান। জেনারেল বাকেরি একটি শক্তিশালী সামরিক প্রতিনিধি দল নিয়ে সোমবার তাজিকিস্তান সফরে যান। সেখানে তিনি মঙ্গলবার ইরানি ড্রোন নির্মাণের একটি কারখানা উদ্বোধন করেন। ইরানি সেনা প্রধানের সঙ্গে সাক্ষাতে তাজিকিস্তানের প্রেসিডেন্ট দুই দেশের মধ্যকার অভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রতি ইঙ্গিত করে বলেন সকল ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্র প্রস্তুত রয়েছে। ইরানি সেনাপ্রধানের দোশাম্বে সফরে সন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট ইমাম আলী রহমান বলেন ইরানের সঙ্গে যে কোনো সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাকে স্বাগত জানাবে তাজিকিস্তান। তিনি এক্ষেত্রে ড্রোন নির্মাণ কারখানা উদ্বোধনকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন সামরিক খাতে তেহরান দোশাম্বে সহযোগিতা আরও শক্তিশালী হবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালেদ মাশাল বলেছেন দখলদার ইসরায়েলের অস্তিত্ব ধ্বংসের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে, তাদের অস্তিত্বের শেষ পর্বটি এখন চলছে। গাজার আলাকসা টিভি চ্যানেলকে দেয় এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেছেন দখলদার ইহুদিবাদীরা এই বার্তা দিতে চায় যে আলাকসা হচ্ছে তাদের রাজধানী, সেখানে ফিলিস্তিনি কোনো প্রতীকের অস্তিত্ব সহ্য করা হবে না, এ কারণে তারা জানাজা অনুষ্ঠানেও হামলা চালাচ্ছে, ফিলিস্তিনি পতাকা উড়ালে তাতে বাধা দিচ্ছে। আল জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক শিরিন আবু আকলে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, এই প্রখ্যাত সাংবাদিক হত্যার ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। গত কয়েক বছরে ইসরায়েল আরো পঞ্চান্ন জন সাংবাদিককে হত্যা করেছে, এখনও 15 সাংবাদিককে জেলে রেখে দিয়েছে। শত্রুদের পরাস্ত করতে সব ফিলিস্তিনিকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান খালেদ মাশআল। সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। তিনি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান। ইরান ও সৌদি আরবের মধ্যে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক নেই। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার জন্য দুই দেশের প্রতিনিধিরা এ পর্যন্ত ইরাকের রাজধানী বাগদাদে কয়েক দফা আলোচনা করেছেন। ইরাকের মধ্যস্থতায় এ আলোচনা এখনও চলছে। তেহরান রিয়াদ আলোচনায় বিশেষ কোনো অগ্রগতির খবর আছে কিনা ইরানের পক্ষ থেকে জানতে চাওয়া হলে খাতিবজাদে বলেন, দুই দেশের মধ্যে সর্বশেষ আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। 2016 সালের জানুয়ারি মাসে সৌদি সরকার সেদেশের প্রখ্যাত শিয়া নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সঙ্গে রিয়াদের সম্পর্কের চরম অবনতি হয়। ইরান জুড়ে সৌদি বিরোধী বিক্ষোভ হয় এবং রাজধানী তেহরানস্থ সৌদি দূতাবাসে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। তখন থেকে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে। ইরানে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক দুই ফরাসি নাগরিককে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের টেলিভিশনে ফ্রান্সের ওই দুই নাগরিককে আটক করার খবর প্রচারিত হওয়ার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদেরকে মুক্তি দেওয়ার আহ্বান জানায়। গত সপ্তাহে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, ইরানের ভেতরে সামাজিক বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ফ্রান্সের দুই নাগরিককে আটক করা হয়েছে। ইরানি শিক্ষকদের সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচির সময় ফরাসি ওই দুই নাগরিক ইরানে এসে সামাজিক বিশৃঙ্খলা উস্কে দেওয়ার চেষ্টা করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের কক্সবাজার শহরকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সেখানকার প্রাকৃতিক পরিবেশ ও দ্বীপাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সরকারের বহুমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার কথা জানিয়ে বলেন, কক্সবাজারকে বিশ্বের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সেখানকার প্রাকৃতিক পরিবেশ এবং দ্বীপাঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষা করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা 11:15 কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আইকনিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শেখ হাসিনা তার সরকারের বহুমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার কথা জানিয়ে বলেন, কক্সবাজারকে বিশ্বের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে, সেজন্য আমি সবাইকে বিশেষ করে কক্সবাজারবাসীকে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ না করার অনুরোধ জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আশেপাশের উন্নয়ন পরিকল্পনা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে একটি মাস্টার প্ল্যান তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, আমাদের বিশাল সমুদ্র সীমায় পর্যটনের ক্ষেত্র আরও প্রসারিত করার মাধ্যমে এই স্থানটিকে দেশি বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করার উদ্যোগ আমরা নিতে যাচ্ছি। এছাড়া যেহেতু এটি আন্তর্জাতিক এয়ার রুটে পড়ে, তাই কক্সবাজার বিমানবন্দরকে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে প্রতিষ্ঠায় সরকারের কাজ চলমান রয়েছে। মেরিন ড্রাইভ, যেটি কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত করা হয়েছে, সেটি একেবারে চট্টগ্রাম পর্যন্ত বর্ধিত করা হবে। আগামী আষাঢ় মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের উপকূল জুড়ে ঝাউগাছ রোপণ করে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঝাউগাছ সমুদ্র সৈকতের সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে, পাশাপাশি ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের সময় রক্ষা কবচের ভূমিকা পালন করবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, দেশে গমের পর্যাপ্ত মজুত রয়েছে, এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। তাছাড়া ভারত গম রপ্তানি বন্ধ করলেও বাংলাদেশের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না, সরকারের সঙ্গে সরকারের চুক্তির আওতায় তা আনা হবে। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির দ্বিতীয় সভায় মন্ত্রী এমন আশার কথা জানান। ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, তৃণমূল সরকার হল মা মাটি চল্লিশ চোরের সরকার। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে কটাক্ষ করে রাজ্যের কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, তৃণমূল সরকার হল মা মাটির চল্লিশ চোরের সরকার। আজ বুধবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে ওই মন্তব্য করেছেন। মা মাটি মানুষ হল তৃণমূল কংগ্রেস প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ভাবিত একটি রাজনৈতিক স্লোগান। অধীরবাবু সেই স্লোগানকে কটাক্ষ করে তৃণমূল সরকার হল মা মাটির চল্লিশ চোরের সরকার বলে কটাক্ষ করেছেন। কংগ্রেস নেতা অধীরবাবু বলেন, প্রতিদিন মন্ত্রীদেরকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তলব করার নির্দেশ দেওয়া হচ্ছে। সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন, এই পার্থবাবুকে আগেও সিবিআই তদন্তে তাকে হাজির হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেখান থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছেন। সিবিআই বাঘও নয় ভাল্লুকও নয়, গিলে খেয়ে ফেলবে, সিবিআই দপ্তরে যেতে অসুবিধা কি আছে? রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আজ বুধবার সন্ধ্যা ছটা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ সন্ধ্যায় পার্থ চট্টোপাধ্যায় সিবিআই দপ্তরের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের আগে রওনা দিয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ইয়েমেন বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন, রমজান মাসের প্রথম দিকে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তাতে উল্লেখযোগ্যভাবে সংঘাত কমে এসেছে। এ অবস্থায় তিনি আশা করেন দুই মাসের মধ্যে যুদ্ধবিরতি হলেও তার মেয়াদ আরও বাড়বে। গ্রুন্ডবার্গ বলেন, যুদ্ধের দুপক্ষ সামরিক শর্তগুলো মেনে চলছে এবং এই যুদ্ধবিরতি ইয়েমেনের জনজীবনে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলেছে। জাতিসংঘ প্রতিনিধি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইয়েমেন কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায়নি। একইভাবে সৌদি আরবও ইয়েমেনের অভ্যন্তরে বিমান হামলা চালায়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের পক্ষে রাশিয়ার তেল বাদ দিয়ে টিকে থাকা অসম্ভব ব্যাপার। রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করার জন্য যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা সদস্য দেশগুলোর উপর চাপ সৃষ্টি করেছেন, তখন রুশ প্রেসিডেন্ট এ বক্তব্য দিলেন। পুতিন বলেন, ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত দেশ রাশিয়ার তেলের উপর অনেক বেশি মাত্রায় নির্ভরশীল, সে সমস্ত দেশ এখনই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে পারবে না। সুইডেন ও ফিনল্যান্ডকে নেটোর সদস্য হতে হলে তুরস্কের শর্ত মানতে হবে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডকে শর্ত দিয়েছে তুরস্ক সরকার। আঙ্কারা বলেছে, তুরস্কের সম্মতি পেতে হলে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে সীমাবদ্ধতার অবসান ঘটাতে হবে এবং রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় আঙ্কারার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা তা প্রত্যাহার করতে হবে। ইউক্রেনের মারিওপোল শহরে দুই মাসের বেশি সময় ধরে প্রতিরোধ চালানোর পর সোমবার আত্মসমর্পণকারী ইউক্রেনের সেনাদেরকে গুলি করে হত্যা করার দাবি জানিয়েছেন রাশিয়ার একজন সংসদ সদস্য। এসব সেনার বেশিরভাগ উগ্র জাতীয়তাবাদী আজব মিলিশিয়া, যাদেরকে রাশিয়া নাৎসিবাদী বলে উল্লেখ করে থাকে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন ষড়যন্ত্র সত্ত্বেও লেবাননের সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে হিজবুল্লাহ নেতৃত্বাধীন প্রতিরোধ জোট। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার।
মার্কিন বাধা ও ষড়যন্ত্র সত্ত্বেও লেবাননের সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে হিজবুল্লাহর নেতৃত্বাধীন প্রতিরোধ জোট, যদিও এই জোটের প্রধান খ্রিস্টান শরিক দলটি বেশ কয়েকটি আসন হারিয়েছে। প্রেসিডেন্ট মিশেল আউনের নেতৃত্বাধীন ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট নামক খ্রিস্টান জোটটি এবারের নির্বাচনে পেয়েছে 16টি আসন। হিজবুল্লাহর নেতৃত্বাধীন বর্তমান ক্ষমতাসীন সরকারি জোট লেবাননি সংসদের 128টি আসনের মধ্যে পেয়েছে 60টি আসন এবং এই জোটের বাইরের অন্য সব দল মিলে পেয়েছে 68টি আসন। ক্ষমতাসীন জোট কয়েকজন স্বতন্ত্র সদস্যের সমর্থন পাবে বলে আশা করছে। এবারের এই নির্বাচনে ইসরায়েল বিরোধী জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও এর সমমনা দল আমল আন্দোলন শিয়া মুসলিম সম্প্রদায়ের জন্য বরাদ্দকৃত 27টি আসনের সব কটিতেই জয়লাভ করেছে। বলা হয় হিজবুল্লাহকে এবারের নির্বাচনে ধরাশায়ী করতে মার্কিন সরকার, সৌদি, আমিরাতি ও ফরাসি সরকার $4 কোটি খরচ করেছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেছেন লেবাননি জনগণ তথা দেশটির ভোটাররা। এবারের নির্বাচনে সুন্নি সম্প্রদায়ের শক্তিশালী দল হিসেবে বিবেচিত সাদ হারিরির দল ফিউচার মুভমেন্ট 14টি নির্বাচনী আসন বর্জন করায় মাত্র 6টি আসন পেয়েছে। আগের নির্বাচনে তাদের আসন সংখ্যা ছিল 20। সাদ হারিরির দল দুর্বল হয়ে পড়ার পাশাপাশি শক্তিশালী হয়ে উঠছে সৌদিপন্থী লেবানিজ ফোর্স পার্টি। লেবাননের সাবেক খ্রিস্টান গেরিলা নেতা সামির জাজার নেতৃত্বাধীন এই দলটি আবার পেয়েছে 19টি আসন। লেবাননের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ করা হয় সুন্নি সম্প্রদায়ের জন্য নির্ধারিত আসন থেকে, যা নিয়ে ঐক্যমত্যে পৌঁছা এবার বেশ কঠিন হতে পারে। সামির জাজা উগ্রনীতি অব্যাহত রাখলে ও বিদেশি শক্তির লেজুর বৃত্তি করলে লেবাননে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। মোট কথা, লেবাননের 24তম সংসদ নির্বাচনের পর সেখানকার ঐতিহ্যবাহী পুরনো দলগুলো ও প্রধান দলগুলোর মধ্যে দ্বন্দ্ব আরও প্রকাশ্য ও জোরালো হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের অর্থনীতিতে অস্থিরতা বাড়ছে। ডলারের দাম খুচরা বাজারে 100 টাকা ছাড়িয়ে গেছে। দেশের সামগ্রিক অর্থনীতি বিপর্যয়ের সম্মুখীন বলে দাবি করছেন সরকার বিরোধী নেতারা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন।
বিশ্বব্যাপী কোভিড আক্রান্ত অর্থনীতির সাথে ইউক্রেন যুদ্ধের প্রভাবে নানা সংকটের মধ্যে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের অতিমূল্যের প্রভাব ইতিমধ্যেই আমাদের আমদানি ব্যয় বাড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাপী ডলারের ঊর্ধ্বমুখী ধারা সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। গত এক বছরে ডলারের দাম বেড়েছে 16%। বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় টাকার মান কমাচ্ছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত টাকায় ডলার কোথাও পাওয়া যাচ্ছে না। খোলা বাজারে গতকাল মঙ্গলবার ডলারের মূল্য ছিল 102 টাকা। ডলারের দর বেড়ে যাওয়ার মানেই আমদানি ব্যয় বৃদ্ধি। বাংলাদেশকে বিশ্ববাজার থেকে জ্বালানি তেল, ভোজ্য তেল, সার, গম সহ প্রায় সব ধরনের পণ্য বেশি দামে আমদানি করতে হচ্ছে, আর এর মাধ্যমেই এখন মুদ্রাস্ফীতিটাও আমদানি হচ্ছে। মুদ্রাস্ফীতির কারণে বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়, কষ্টে আছে সীমিত আয়ের সাধারণ মানুষ। এই অবস্থায় অর্থনীতিবিদরা এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ দিচ্ছেন। সামনে আসছে বাজেট। এই বাজেটে ক্ষতিগ্রস্তদের জন্য সামাজিক নিরাপত্তা বাড়ানো এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কথাও বলেছেন তারা। এ প্রসঙ্গে বাম রাজনৈতিক জোটের সমন্বয়ক অর্থনীতির ছাত্র সাইফুল হক রেডিও তেহরানকে বলেন,
মুদ্রাস্ফীতি যে হারে পাচ্ছে সে কারণের জন্য যে দেশের কোটি কোটি মানুষের তাদের ক্রয় ক্ষমতাও এবং অনেকেরই প্রকৃত আয় কমে যাওয়ার একটা বড় আশঙ্কা দেখা দিয়েছে। ফলে সরকার আগামী 9 জুন যে জাতীয় বাজেট ঘোষণা করবে বলে শুনেছি, তার আগে নির্ধারণী পর্যায়ে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া দরকার।
বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ঢাকার একটি বহুল প্রচারিত দৈনিকে আজ একটি নিবন্ধ প্রকাশ করে অর্থনীতির অশনি সংকেত দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশের রপ্তানি আয় কোভিড পরবর্তী সময়ে চাঙ্গা হয়ে উঠলেও তা আমদানি ব্যয় বৃদ্ধি মেটানোর জন্য যথেষ্ট নয়, আর রেমিটেন্স আয় না বেড়ে বরং কমেছে। এর ফলে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ঘাটতি দেখা দিয়েছে। সেই বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাজারে ছেড়ে ডলারের মূল্য কমিয়ে রাখা সমীচীন বা সম্ভব নয়, আর ডলারের দাম বাড়াটা আভ্যন্তরীণ বাজারের মূল্যস্ফীতিতে ঘৃতাহুতি দেওয়ার মতো হতে পারে। তিনি পরামর্শ দিয়েছেন, নিম্নবিত্ত আয়ের মানুষের জীবনযাত্রার উপরে মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব লাঘব করার জন্য আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। প্রশ্ন হল, এজন্য বাজেটে যথেষ্ট বরাদ্দ রাখার সুযোগ কতখানি আছে? আপাতত নতুন প্রকল্প হাতে না নিয়ে আপৎকালীন অবস্থায় মোকাবেলা করার জন্য বাজেটে সাধ্যমতো বরাদ্দ সংকোচ করা সমীচীন হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছে। তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের সেনা প্রধানের সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা শক্তিশালী করতে প্রেসিডেন্ট রহমানের আগ্রহ প্রকাশ। ইসরায়েলের অস্তিত্ব ধ্বংসের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে বলে হামাস নেতা খালেদ মাশালের মন্তব্য। বললেন, ইসরায়েলের অস্তিত্বের শেষ পর্ব চলছে। বাংলাদেশে গমের পর্যাপ্ত মজুত রয়েছে, এ নিয়ে আশঙ্কার কারণ নেই। খাদ্যপণ্যের অস্থিরতায় জনগণকে আশ্বস্ত করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সরকারকে কটাক্ষ করে রাজ্যের কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, তৃণমূল সরকার হচ্ছে মা মাটি চল্লিশ চোরের সরকার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু নেতার পক্ষে রাশিয়ার তেল বাদ দিয়ে টিকে থাকা অসম্ভব ব্যাপার। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করতে হচ্ছে আমাদের আজকের রাতের অধিবেশন। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।
Yeah.